বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 11 আগস্ট, 27 শ্রাবণ এবং ফার্সি 20 মুরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাতের প্রথমেই শুনবেন ইরান বিরোধী নয়া কল্পকাহিনী রচনার মার্কিন প্রচেষ্টার বিষয়ে তেহরানের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে ডলারের দাম বেড়ে যাওয়ায় ভোজ্য তেলের বাজারে সুফল পাওয়া যাচ্ছে না বলে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির বক্তব্য সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু আসর। আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে নাকে খত দেয়া হয়েছে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। রাশিয়ার সহযোগিতায় খোয়াম স্যাটেলাইটের আরও 3টি ভার্সন তৈরি করবে ইরান। মার্কিন উস্কানির কারণেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, এর প্রধান উদ্যোক্তা ওয়াশিংটন বলেছেন চীনা রাষ্ট্রদূত। সুইস ব্যাংককে অবৈধ অর্থ জমা রাখা নিয়ে কেন সুইজারল্যান্ডের কাছে জানতে চায়নি বাংলাদেশ সরকার, কারণ দর্শাতে বলেছে হাইকোর্ট। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজৌরি সেনা ক্যাম্পের কাছে গেরিলা হামলা, 3 সেনা জওয়ান ও 2 গেরিলা নিহত। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার চিঠির জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, ইসলামী জিহাদের সাহসী প্রতিরোধের কারণে এক্ষেত্রে এই সংগঠনের অবস্থান আরও উঁচুতে পৌঁছেছে এবং ইসরায়েলের অপকৌশল ব্যর্থ হয়ে গেছে, ইসরায়েলকে নাকে খত দেয়া হয়েছে। তিনি ফিলিস্তিনের সব সংগঠনের মধ্যে ঐক্য অক্ষুণ্ণ রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে আরও বলেন, দখলদার এই শত্রু ক্রমেই দুর্বল হচ্ছে এবং ফিলিস্তিনের প্রতিরোধ ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন নাখালাকে উদ্দেশ্য করে আরও বলেছেন, আপনারা প্রমাণ করেছেন প্রতিরোধ ফ্রন্টের প্রতিটি শাখা একাই শত্রুর নাকে খত দেওয়াতে পারে। আপনারা গাজার জিহাদের সঙ্গে পশ্চিম তীরের জিহাদ ও অন্যান্য প্রতিরোধ শক্তিকে সংযুক্ত করে এবং জিহাদি তৎপরতায় তাদের সমর্থন নিয়ে গোটা ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ জিহাদকে ঘৃণ্য শত্রুর মোকাবেলায় তুলে ধরতে পেরেছেন এবং তাদের ধূর্তামি ও কারসাজি নস্যাৎ করতে সক্ষম হয়েছেন।
ফিলিস্তিনি ভূখণ্ডের সর্বত্র ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে এই ঐক্য বজায় রাখার চেষ্টা থাকতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইরান সবসময় ফিলিস্তিনিদের পাশে রয়েছে। ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন নাখালা এর আগে ইরানের সর্বোচ্চ নেতার কাছে লেখা এক চিঠিতে ফিলিস্তিনের সর্বত্র ব্যাপক সংখ্যক ফিলিস্তিনি মুজাহিদের উপস্থিতি ও তৎপরতার কথা জানিয়েছিলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরুমি বলেছেন, খুয়াম স্যাটেলাইটের আরও তিনটি নতুন ভার্সন তৈরি করা হবে। রাশিয়ার সহযোগিতায় ইরানেই এসব স্যাটেলাইট তৈরি করা হবে। নতুন ভার্সনগুলোর নাম হবে খুয়াম 2, খুয়াম 3 এবং খুয়াম 4। ইরানি বিজ্ঞানীরাও এই প্রকল্পে অংশ নেবে। তিনি আজ নিজের অফিসিয়াল টুইটার পেজে এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, কাজাখস্তান থেকে মহাকাশে পাঠানো খুয়াম স্যাটেলাইটের স্থিতিশীলতা প্রাপ্তির প্রক্রিয়া সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার ইরানি স্যাটেলাইট খুয়াম রাশিয়ার সহযোগিতায় কাজাখস্তানে অবস্থিত রুশ নিয়ন্ত্রিত বাইকুনুর কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে। ইরান সরকারের মুখপাত্র জানিয়েছেন, ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলো এই স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য ও ছবি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করবে। ইসলামী বিপ্লবের পর ইরান মহাকাশ গবেষণার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের জন্য আমেরিকাকে দায়ী করে চীন বলেছে, এই যুদ্ধের প্রধান উদ্যোক্তা হচ্ছে ওয়াশিংটন এবং তাদের উস্কানির কারণেই এই যুদ্ধ শুরু হয়েছে। মস্কোয় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং হানহুই গতকাল দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ন্যাটো জোট সম্প্রসারণের মাধ্যমে আমেরিকা রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করছিল এবং ইউক্রেনের পক্ষে পশ্চিমা বাহিনীকে সমর্থন দিচ্ছিল। চীনা রাষ্ট্রদূত আরও বলেন, আমেরিকা এই যুদ্ধের প্রধান উদ্যোক্তা হওয়ার পরেও তারাই রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র সরবরাহ করে যাচ্ছে। তাদের আসল লক্ষ্য হচ্ছে যুদ্ধ এবং নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে ধ্বংস করা। রাশিয়া এবং চীনের বর্তমান সম্পর্ককে তিনি ইতিহাসের শ্রেষ্ঠ অধ্যায় বলে উল্লেখ করেন। চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ের পারস্পরিক আস্থা, সর্বোচ্চ মাত্রার যোগাযোগ এবং শ্রেষ্ঠতম কৌশলগত গুরুত্ব বলে আখ্যায়িত করেন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার হস্তক্ষেপ কামনা করে যে বক্তব্য দিয়েছেন, সে সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান চীনের এই কূটনীতিক। ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করেছে রাশিয়া। গত কিছুদিন ধরে এই পরমাণু স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এজন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে। মস্কো চাইছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রধান ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি জানিয়ে সবাইকে ব্রিফ করুক। নিরাপত্তা পরিষদের বৈঠকটি আজ অনুষ্ঠিত হতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করার বিষয়টি জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউক্রেনের উস্কানি সম্পর্কে মানুষের জানা প্রয়োজন রয়েছে। রাশিয়া বলছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ওপর ইউক্রেন দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে, পাশাপাশি সেখানে গোলন্দাজ হামলাও চালানো হয়। গত সপ্তাহের সেখানে সর্বশেষ হামলা চালানো হয়েছে। রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন, বরং দেশটি উল্টো বলছে রাশিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। ইউক্রেন আরও অভিযোগ করেছে যে রাশিয়ার সেনারা এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। সুইস ব্যাংকে অবৈধভাবে রাখা অর্থ জমা নিয়ে নির্দিষ্ট করে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ সরকার কোনো তথ্য কেন চায়নি তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী রোববারের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে তা জানাতে বলা হয়েছে। ঢাকা থেকে বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
সুইস ব্যাংকে অর্থ জমাকারী বাংলাদেশি নাগরিকদের তথ্য কেন জানতে চাওয়া হয়নি তা জানাতে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন। আগামী রোববারের মধ্যে এই তথ্য জানাতে বলা হয়েছে। এ সময় আদালতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক উপস্থিত ছিলেন। এর আগে গতকাল বুধবার ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেছেন, সুইস ব্যাংকে জমা রাখা অর্থের বিষয়ে বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট কোনো ব্যক্তির তথ্য চায়নি। সুইস রাষ্ট্রদূত জানিয়েছেন, গত বছর সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে প্রায় 3,000 কোটি টাকা জমা হয়েছে। এদিকে খোলাবাজারে ডলারের বিপরীতে টাকার আরও দরপতন হয়েছে। একদিনের ব্যবধানে গতকাল বুধবার ডলারের দাম 4 টাকা বেড়ে 119 টাকায় উঠেছে, যা দেশের ইতিহাসে খোলাবাজারে সর্বোচ্চ। গত সোমবারও এই দাম ছিল 115.60 টাকা, আর গত 26 জুলাই ডলারের দাম ছিল 112 টাকা। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও 108 থেকে 110 টাকার উপরে বিক্রি হচ্ছে ডলার। এর প্রভাব পড়েছে বিদেশগামী সাধারণ মানুষ, ভোক্তা, ব্যবসায়ী থেকে শুরু করে সবার উপরে। রফতানি আয়ের বিপরীতে আমদানি ব্যয় অনেক বৃদ্ধি পাওয়ায় গত কয়েক মাস ধরে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা চলছে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ ব্যাংক থেকে ডলার বিক্রি সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। খোলাবাজারে ডলারের কারসাজি থামাতে রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জারে সম্প্রতি একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনাবেচায় অনিয়মের অপরাধে গত সপ্তাহে রাজধানীর 5টি মানি চেঞ্জার প্রতিষ্ঠানের নিবন্ধন স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। সিলকালা করে দেওয়া হয়েছে 9টি প্রতিষ্ঠান, আর কারণ দর্শানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 42টি প্রতিষ্ঠানকে। এরপরও অভিযুক্ত মানি এক্সচেঞ্জ কিছু ব্যাংকের কারসাজি থামেনি, উল্টো অভিযানের অজুহাতে কেউ কেউ হাত গুটিয়ে বসে আছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে 10 বছরের জেল এবং 10 লাখ টাকা জরিমানার বিধান রেখে ঔষধ আইন 2022-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার পারগল সেনা ক্যাম্পের কাছে গেরিলা হামলায় সংঘর্ষে সেনাবাহিনীর 3 জওয়ান ও 2 গেরিলা নিহত হয়েছে। ওই সংঘর্ষে 5 জওয়ান আহত হয়েছে। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি,
জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় পারগল সেনা ক্যাম্পের কাছে গেরিলা হামলায় সংঘর্ষে সেনাবাহিনীর 3 জওয়ান ও 2 গেরিলা নিহত হয়েছে। ওই সংঘর্ষে 5 জওয়ান আহত হন। নিহত সেনা জওয়ানরা হলেন সুবেদার রাজেন্দ্র প্রসাদ, রাইফেলম্যান মনোজ কুমার এবং লক্ষণ অন্ডি। আজ বৃহস্পতিবার অজ্ঞাত গেরিলারা সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করে, এরপরেই পাল্টা গুলি বর্ষণ করে নিরাপত্তা বাহিনী। এতে 2 গেরিলা নিহত হয়। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি বর্ষণের সেনাবাহিনীর 3 জওয়ানও নিহত হয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, রাজৌরি থেকে 25 কিলোমিটার দূরে 2 সন্ত্রাসী একটি সেনা কোম্পানির অপারেটিং ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায়। এতে উভয় হামলাকারী নিহত হয়েছে এবং একই সঙ্গে 3 জওয়ানের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান চলছে। সেনা কর্মকর্তার সূত্রে প্রকাশ, সন্ত্রাসী হামলায় আহত সেনা সদস্যদের মধ্যে একজন কর্মকর্তাও রয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। 16 কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মঞ্জিন্দার সিং এক নাগাড়ে পরিস্থিতির দিকে নজর রেখেছেন। গতকাল বুধবার মধ্য কাশ্মীরের বাটগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লাশকারেতে এবার 3 গেরিলা নিহত হয়। সংঘর্ষস্থল থেকে অস্ত্র ও গুলি বারুদ উদ্ধার হয়। সেই ঘটনার জের না মিটতেই এবার ফের গেরিলা হামলায় হতাহতের ঘটনা ঘটল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের মুসলিম নাগরিক সহ সংখ্যালঘুদের অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী পাকিস্তান। সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখার আহমেদ এক বিবৃতিতে বলেছেন, ভারতের নেতৃবৃন্দ সত্যি যদি মুসলমান সহ সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে অবহিত থাকেন, তাহলে তাদের উচিত এসব মানুষের দুঃখ দুর্দশা লাঘবে ব্যবস্থা নেয়া। তিনি আরও বলেছেন, ভারত ধর্মনিরপেক্ষতাবাদের যে স্লোগান দেয় তা কৃত্রিম। গত সাত দশকে এই সংক্রান্ত ভুরি ভুরি প্রমাণ জমা হয়েছে। আসিম ইফতিখার আহমেদ আরও জানিয়েছেন, বাস্তবতা হচ্ছে বর্তমানে ভারত অঘোষিতভাবে একটি হিন্দু রাষ্ট্র। এখানে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে সহনশীলতা বলে কিছু নেই। ভারতের মুসলিম জনগণ সবসময় বৈষম্য, নির্যাতন, নিপীড়ন এবং রাজনৈতিক ও সামাজিক বিচ্ছিন্নতার শিকার হয়েছেন। ভারত সরকারের মুখপাত্রের মতে, যারা দেশ গড়ার কাজে আত্মত্যাগ করেছে তাদের সবার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। তিনি স্বাধীনতা ইস্যুকে নিয়ে রাজনীতি না করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদের মহাসচিব জিয়াদ আন-নাখলাকে হত্যার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ ইসলামী জিহাদের শীর্ষ নেতাকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, জিহাদ আন-নাখলার জীবনের কোনো নিরাপত্তা নেই, কোনো স্থানই তার জন্য নিরাপদ নয়। গাজায় ইসরায়েলের সর্বশেষ হামলার পর প্রথম টিভি সাক্ষাৎকারে এসব হুমকিপূর্ণ কথা বলেন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনের সব সশস্ত্র গোষ্ঠীর নেতাদেরই উচিত উদ্বেগ উৎকণ্ঠায় থাকা। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী আরও বলেছেন, ফিলিস্তিনের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তাদের বিরুদ্ধে সর্বশক্তি ব্যবহার করা হবে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান বিরোধী নয়া কল্পকাহিনী রচনার চেষ্টা করছে আমেরিকা। ভিত্তিহীন ওই অভিযোগের ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে একটি সংবাদ পর্যালোচনা। পরিবেশন করছেন নাসির মাহমুদ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানিয়ানি ইরানি নাগরিকদের বিরুদ্ধে যে কোনো নেতিবাচক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানি নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও হাস্যকর অভিযোগ তুলে কল্পকাহিনী তৈরির চেষ্টা করছে মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা। ইরানের বিরুদ্ধে তারা সীমাহীন গাল গল্প তৈরি করেছে, এখন নতুন করে আবারও কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া অভিযোগের নয়া গল্প তৈরি করেছে। এগুলোকে ইরান ভীতি ছড়ানোর পরিকল্পনার ব্যর্থ হবার ফল বলে মন্তব্য করেন কানিয়ানি। আমেরিকার বিচার বিভাগ গতকাল এক বিবৃতিতে দাবি করেছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য ইরানি নাগরিক নাকি হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যা করার পরিকল্পনা করেছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, বোল্টনকে হত্যা করার জন্য ৪৫ বছর বয়সী ইরানি ওই নাগরিক একজনকে $300,000 দিতে চেয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই নাকি ওই পরিকল্পনা নেওয়া হয়েছে। অক্সিয়াস নিউজ পোর্টালও মার্কিন বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছে, জন বোল্টনের পর হত্যার টার্গেটে রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ওই বিবৃতি দিয়ে দাবি করেছে, বাইডেন সরকার যে কোনো সন্ত্রাসী হামলা কিংবা ভয় ভীতির মোকাবিলায় তাদের জনগণকে সুরক্ষা দেবে। বিশেষজ্ঞদের মতে, ভিয়েনা বৈঠকে যেহেতু ইরান তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার শর্তে অনড় রয়েছে, সে কারণে নিরুপায় হয়ে তারা এখন ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন গাল গল্প প্রচার করে প্রকৃত অবস্থাকে আড়াল করার চেষ্টা করছে। আমেরিকার বিগত আচরণ থেকে বোঝাই যাচ্ছিল যে তারা একদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মতো ইরানি স্বার্থ নিশ্চিত করবে না, অপরদিকে পরমাণু সমঝোতার বিকল্প যেহেতু নেই সেহেতু তাদের স্বভাব অনুযায়ী ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করবে। এই দৃষ্টিকোণ থেকে মার্কিন বিচার বিভাগের অভিযোগ মূল্যায়ন করতে হবে। বিগত কয়েক মাসে লক্ষ্য করা গেছে, যখনই আমেরিকা ইরানের মোকাবেলায় অচল অবস্থার মুখে পড়েছে কিংবা দুর্বল অবস্থানে ছিল, তখনই এ ধরনের পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকদের দৃষ্টিতে এ ধরনের পদক্ষেপ মূল্যহীন ও নিরর্থক।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। সুইস ব্যাংকে অবৈধভাবে রাখা অর্থ জমা নিয়ে নির্দিষ্ট করে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ সরকার কোনো তথ্য কেন চায়নি তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী রোববারের মধ্যে দুদক রাষ্ট্রপক্ষকে তা জানাতে বলা হয়েছে। আজ বিচারপতি নজরুল ইসলাম ও খিজির হায়াতের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। তার সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমার পরে বাংলাদেশে কেন দাম বাড়ছে, এই প্রশ্নের উত্তরে আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে ডলারের দাম বেড়েছে বলে ভোজ্য তেলের বাজারে সুফল পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি যাচাই করবে। আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। এ সময় সাংবাদিকরা জানতে চান, শিগগিরই সয়াবিন তেলের দাম আরেক দফায় সমন্বয় করা হবে কিনা। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা তো একটা দাবি দিয়েছে, সেটা যৌক্তিক কিনা সে আলোচনা করা হবে। এ বিষয়ে এক সপ্তাহের মধ্যেই ট্যারিফ কমিশন বসবে। উল্লেখ্য, বিশ্ববাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিনের মূল্য কমে $1,900 থেকে $1,100 পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে আমদানিকারক ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সম্প্রতি সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়ে ট্যারিফ কমিশনে চিঠি পাঠিয়েছে এই সংগঠনটি। তবে এ প্রস্তাবে এখনও সাড়া দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু এরই মধ্যে খুচরো বাজারে বাড়তি মূল্যে তেল বিক্রি শুরু হয়ে গেছে। এদিকে বাজারে কয়েকটি কোম্পানির তেলের সরবরাহ এরই মধ্যে কমে গেছে। আবার কিছু সংখ্যক খুচরা ব্যবসায়ী বোতলের গায়ে লেখা মূল্যের চেয়ে লিটারে ৫ টাকা এবং ৫ লিটারে ১০ টাকা পর্যন্ত বেশি দিচ্ছে। একইভাবে খোলা সোয়াবিন এবং পাম অয়েলের দামও বেশি নেওয়া হচ্ছে। খুচরা ব্যবসায়ীদের কেউ কেউ ৫ লিটারের বোতল বিক্রি করছেন ৯১০ থেকে ৯২০ টাকায়। বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ৯১০ টাকা লেখা থাকলেও এতদিন এগুলো কেনা যেত ৮৯০ থেকে ৯০০ টাকায়। একইভাবে ১ লিটারের বোতল বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, এর গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৫ টাকা। খোলা সয়াবিনের দামও কেজিতে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। রাজধানীর খুচরা ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ার দুই একদিন পর থেকেই ডিলাররা তেলের সরবরাহ কিছুটা কমিয়ে দিয়েছে। তারা এখন বোতলের গায়ে লেখা দরে খুচরা ব্যবসায়ীদের কাছে তেল বিক্রি করছে না। এ কারণে খুচরা ব্যবসায়ীরা বাধ্য হয়ে ১০ থেকে ২০ টাকা বেশি দরে বিক্রি করছেন। এ ব্যাপারে ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারী শীর্ষস্থানীয় কোম্পানি টিকে গ্রুপের পরিচালক শফিউল আক্তার গণমাধ্যমকে বলেছেন, দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে, তবে বাণিজ্য মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। ডিলারদের কমিশন দিয়েই তেল সরবরাহ করে কোম্পানিগুলো। তেলের গায়ে লিখিত দরের অতিরিক্ত দামে বিক্রি করার সুযোগ নেই। কেউ এ ধরনের অনিয়ম করলে তার ডিলারশিপ বাতিল হয়ে যাবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএসএম শফিকুজ্জামান বলেছেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। কেউ বেশি দামে বিক্রি করছে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে বছর ঘুরে আমাদের মাঝে আবারও হাজির হয়েছে শোক ও ত্যাগের মাস মহররম। এটি হিজরি সনের প্রথম মাস। এ মাসের ১০ তারিখে অর্থাৎ ৬১ হিজরির পবিত্র আশুরার দিন ইরাকের কারবালার ময়দানে সংঘটিত হয়েছিল এক অসম যুদ্ধ।
ঐতিহাসিক এ যুদ্ধে রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন আল ইসলাম অবৈধ উমাইয়া শাসক ইয়াজিদের বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হন। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, এ যুদ্ধে মাত্র ১৩ বছর বয়সী কিশোর কাসিম এবং যুদ্ধের শিশু আলী আসগর শহীদ হন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন,
কুল মখলুক কাঁদিয়ে ওই এলো মুহররম, হায় হোসেন উঠল রে মাতম। সারা জাহান কেঁদে বিফুর আসমান জমিন, দজলা কাঁদে ফোরাত কাঁদে কাঁদে মুসলিমিন। কাতরা পানি পায়নি হায় রে পিয়াসে কাতর, তীর খেয়ে যে মরল কচি শিশু সে আসগর।
বন্ধুরা, বেদনা বিধুর মহরম উপলক্ষে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে আমরা ইমাম হুসেইন আলাইহিসালাম এবং তার ভাতিজা অর্থাৎ হজরত ইমাম হাসান আলাইহিসালামের পুত্র হজরত কাসেমের অনন্য ভালোবাসার এক কাহিনী তুলে ধরব। অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে দশ মহরম ভোরবেলায় ইয়াজিদের হাজার হাজার সৈন্যের বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়ে যায় ইমানের বলে বলিয়ান এক ক্ষুদ্র বাহিনী। এ দৃশ্যটি বর্ণনা করেছেন বাংলাদেশের কবি আসাদ বিন হাফিজ তাঁর কারবালা কাহিনী কবিতায়। কবিতাটি আবৃত্তি করে শুনিয়েছে বাংলাদেশি বন্ধু তহিদুল ইসলাম তারেক।
কম বেশি সকলের জানা কাহিনী, মুখোমুখি দুই দল সেনাবাহিনী, একদল সত্যের পতাকা বাহী, আরেক দল দুনিয়ায় চায় বাদশাহী। সত্যের দলনেতা ইমাম হোসেন, বাদশাহী আশা বুকে এজিত বসেন। নবীজির নাতি তিনি পুত্র আলীর, ফাতেমার নয়নের মণি মহাবীর। ইমাম হোসেন নাম হাসানের ভাই, তার সাথে এজিদের বাঁধল লড়াই। মুক্ত কৃপান হাতে দুই দল খারা, চারিদিকে বেজে উঠে কারা না কারা। শন শন তীর ছোটে এদিক ওদিক, ঘোড়ার খুরের আওয়াজ বাজে চারিদিক। ফোরাত নদীর কুল কারবালা মাঠ, মানুষের লাশ দিয়ে হলো তা ভরাট। এজিদের তাবু জুড়ে বাসা বাঁধে ভয়, অবশেষে থামে সেই যুদ্ধের প্রলয়। লড়াই থামলে ইমাম তাকিয়ে দেখেন, সাথীহারা তিনি যেন একাকী আছেন। মনের দুঃখে ইমাম হয়ে অসহায়, নিজেকে লুকিয়ে দেন মরু বালুকায়। তখন সেখানে এক পাষণ্ড সীমার, এসে নিজ হাতে কাটে ইমামের ঘাড়। ছিন্ন মস্তক গেঁথে বর্ষার আগায়, নর পশু ছুটে চলে এজিদ সভায়। কম বেশি সকলের এই জানা কাহিনী, স্মরণে আসলে ফেলে দু চোখের পানি। হাজার বছর আগে মহররম মাসে ঘটেছিল, আজও তবু হৃদয়ে ভাসে।
তারেকের চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে বন্ধুরা ঐতিহাসিক কারবালার ময়দানে হৃদয় বিদারক বহু ঘটনা সংগঠিত হয়েছিল। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ইমাম হুসাইন আলাইহিসালাম ও তার কিশোর ভাতিজা হযরত কাসিমের ভালোবাসার কাহিনীটি তোমাদেরকে শোনাব।
ইমাম হুসাইন আলাইহিসালাম তার জীবনের শেষ রাতে যখন সঙ্গীদের জানালেন, জালিম ও বলদর্পী খোদাদ্রোহী শত্রুরা শুধু তাকেই চায় হত্যা করতে, তার কাছ থেকে জোর করে ইয়াজিদের জন্য আনুগত্য আদায় অথবা তাকে হত্যা করাই তাদের মূল টার্গেট। তাই অন্যরা চাইলে সবাই তাকে ত্যাগ করতে পারেন জীবন বাঁচানোর জন্য।
তার একদল ঘনিষ্ঠ আত্মীয় ও সঙ্গী, যাদের সংখ্যা একশোর কিছু কম বা সামান্য বেশি ছিল, তাদের সবাই যখন এক জায়গায় ও এক বাক্যে সুস্পষ্ট ভাষায় তাদের নিষ্ঠা ও আনুগত্যের ঘোষণা দিলেন এবং বললেন যে আমরা কখনো আপনাকে ছেড়ে চলে যাব না, তখন সহসাই পট পরিবর্তন হয়ে গেল।
ইমাম বললেন, তোমরা সকলেই জেনে রাখো যে আমরা শহীদ হতে যাচ্ছি। তখন সকলে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করছি যে তিনি আমাদেরকে এ ধরনের তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য এক সুসংবাদ, একটি আনন্দের ব্যাপার।
এ সময় মজলিসের এক কোণে একজন কিশোর বসেছিলেন, বয়স বড়জোর 13 বছর হবে। ইমাম হুসাইনের দিকে ফিরে তিনি বললেন, চাচা যান, আমিও কি নিহতদের অন্তর্ভুক্ত হব? এ কিশোর ছিলেন হযরত ইমাম হাসান আলাইহিসালামের পুত্র হযরত কাসিম।
এ সময় হযরত ইমাম হুসাইন স্নেহশীলতার পরিচয় দেন। তিনি প্রথমে জবাবদানে বিরত থাকলেন, এরপর কিশোরকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, প্রথমে তুমি আমার প্রশ্নের জবাব দাও, এরপর আমি তোমার প্রশ্নের জবাব দেব। তুমি বলো, তোমার কাছে মৃত্যু কেমন, মৃত্যুর স্বাদ কি রকম?
কিশোর জবাব দিলেন, আমার কাছে মধুর চেয়েও অধিকতর সুমিষ্ট। আপনি যদি বলেন যে আমি আগামীকাল শহীদ হব, তাহলে আপনি আমাকে সেই সুসংবাদে দিলেন। তখন ইমাম হুসাইন জবাব দিলেন, হ্যাঁ ভাতিজা, কিন্তু তুমি অত্যন্ত কঠিন কষ্ট ভোগ করার পর শহীদ হবে। কাসিম বললেন, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে এ ধরনের ঘটনা ঘটবে।
এ ঘটনার পরদিন কারবালার যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে ইমাম হুসাইনের পুত্র হযরত আলী আকবর শহীদ হন। এরপর 13 বছরের কিশোর কাসিম ইমাম হুসাইনের নিকট এগিয়ে এলেন। যেহেতু তিনি ছিলেন নাবালিক কিশোর, তার শরীরের বৃদ্ধি তখনও সম্পূর্ণ হয়নি, তাই তার শরীরে অস্ত্র ঠিকভাবে খাপ খাচ্ছিল না। কোমরে ঝুলানো তলোয়ার ভূমি স্পর্শ করে কাত হয়েছিল, আর বর্ম ছিল বেশ বড়, কারণ বর্ম পূর্ণবয়স্ক পুরুষদের জন্য তৈরি করা হয়েছিল, কিশোরদের জন্য নয়। টুপি বড়দের মাথার উপযোগী, ছোট বাচ্চাদের উপযোগী নয়। কাসিম বললেন, চাচা যান, এবার আমার পালা, অনুমতি দিন আমি রণাঙ্গনে যাই।
ইমাম হুসাইন সাথে সাথেই কাসিমকে অনুমতি দিলেন না, তিনি কাঁদতে শুরু করলেন। কাসিম ও তাঁর চাচা পরস্পরকে বুকে চেপে ধরে কাঁদতে লাগলেন। হযরত কাসিম তার চাচা ইমাম হুসাইনের হাত ও পা চুম্বন করতে শুরু করলেন। তাকে যতক্ষণ না অনুমতি দেয়া হয় ততক্ষণ পর্যন্ত তিনি ইমাম হুসাইনের হাত ও পা চুম্বন অব্যাহত রাখেন।
কাসিম অনুমতির জন্য পীড়াপিড়ি করতে থাকলেও ইমাম হুসাইন আল ইসলাম অনুমতি দানে বিরত থাকলেন। ইমাম মনে মনে চাচ্ছিলেন কাসিমকে অনুমতি দেবে না এবং বলবেন, যদি যেতে চাও তো চাও, কিন্তু মুখে সাথে সাথেই অনুমতি দিলেন না, বরং সহসায় তিনি তার বাহুদ্বয় প্রসারিত করে দিলেন এবং বললেন, এসো ভাতিজা, এসো, তোমার সাথে খোদা হাফেজি করি।
কাসিম ইমাম হুসাইনের কাঁধের উপর তাঁর হাত দুটো রাখলেন এবং ইমামও কাসিমের কাঁধের উপর হাত দুটি রাখলেন। এরপর উভয়ে কাঁদলেন। ইমামের সঙ্গী সাথীরা ও তার আহলে বাইতের সদস্যরা এ হৃদয় বিদারক বিদায়ের দৃশ্য দেখলেন। এ সময় উভয়ে এতই ক্রন্দন করলেন যে উভয়ই অজ্ঞান হয়ে পড়লেন। এরপর একসময় তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হলেন এবং কিশোর কাসিম সহসাই তাঁর ঘোড়ায় আরোহণ করলেন।
রাজনীতি বাহিনীর মধ্যে অবস্থানকারী বর্ণনাকারী বলেছেন, সহসাই আমরা একটি বালককে দেখলাম ঘোড়ায় চড়ে আমাদের দিকে আসছে, যে তার মাথায় ধাতব টুপির পরিবর্তে একটি পাগড়ি বেঁধেছে, আর তার পায়ে যোদ্ধার বুট জুতার পরিবর্তে সাধারণ জুতা, এবং তার এক পায়ের জুতার ফিতা খোলা ছিল। আমার স্মৃতি থেকে এটা মুছে যাবে না যে এটা ছিল তার বাম পা, সে যেন চাঁদের একটি টুকরা। কাসিম যখন আসছিল তখনও তার গণ্ড দেশে অস্ত্রের ফোঁটা দেখা যাচ্ছিল।
সবাই অনুপম সুন্দর এ কিশোর যোদ্ধাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং ভেবে পাচ্ছিল না যে এ ছেলেটি কে। তৎকালে রীতি ছিল এই যে কোনো যোদ্ধা রণাঙ্গনে আসার পর প্রথমেই নিজের পরিচয় দিত যে আমি অমুক ব্যক্তি। উক্ত রীতি অনুযায়ী কাসিম প্রতিপক্ষের সামনে এসে পৌঁছার পর উচ্চস্বরে বললেন,
যদি না চেনো আমাকে, যেন আমি হাসান তনয়, সেই নবী মুস্তফার নাতি যার উপর ঈমান আনা হয়। ঋণে আবদ্ধ বন্দী সময় এই যে হুসাইনের প্রিয়জনের মাঝে পানি দেয়া হয়নি, যাদের উত্তম রীতি মেনে।
কাসেম রণাঙ্কনে চলে গেলেন আর হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম তার ঘোড়াকে প্রস্তুত করলেন এবং ঘোড়ার লাগাম হাতে নিলেন। মনে হচ্ছিল যে তিনি তার দায়িত্ব পালনের জন্য যথাসময়ের অপেক্ষা করছিলেন। জানি না তখন হযরত ইমামের মনের অবস্থা কেমন ছিল। তিনি অপেক্ষমান, তিনি কাসেমের কণ্ঠ শোনার জন্য অপেক্ষমান। সহসাই কাসেমের কণ্ঠে চাচা যান ধ্বনি উচ্চকিত হল।
বর্ণনাকারী বলেন, আমরা বুঝতে পারলাম না ইমাম হোসাইন কত দ্রুত গতিতে ঘোড়ায় আরোহণ করলেন এবং রণাঙ্গনের দিকে ছুটে গেলেন। তার একথা বলার তাৎপর্য এই যে ইমাম হোসাইন এক শিকারী বাজ পাখির মতো রণাঙ্গনে পৌঁছে যান।
কাসেম যখন ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে যান, তখন শত্রুপক্ষের প্রায় 200 যোদ্ধা তাঁকে ঘিরে ফেলে। তাদের একজন কাসেমের মাথা কেটে ফেলতে চাচ্ছিল, কিন্তু তারা যখন দেখল যে ইমাম হোসাইন তীব্র গতিতে ঘোড়া চালিয়ে এগিয়ে আসছেন, তখন তাদের সকলেই সেখান থেকে পালিয়ে গেল। আর যে ব্যক্তি কাসেমের মাথা কাটতে চাচ্ছিল, সে তাদেরই ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হল। যেহেতু তারা খুবই ভয় পেয়ে গিয়েছিল, সেহেতু তারা তাদের বন্ধুর উপর দিয়ে ঘোড়া চালিয়ে পালিয়ে যায়। অনেক লোক একবারে ঘোড়া চালিয়ে পালিয়ে যাচ্ছিল, কেউ কারো দিকে তাকাবার অবকাশ পাচ্ছিল না। মহাকবি ফেরদৌসির ভাষায়,
সেই বিশাল প্রান্তরে কঠিন খুরের ঘায়ে ধরণী যেন হল 6 ভাগ আর আসমান 8। কেউ বুঝতে পারল না যে কি ঘটে গেল। ঘোড়ার খুরের আঘাতে সৃষ্ট ধুলার কুণ্ডলী যখন বসে গেল এবং হাওয়া কিছুটা স্বচ্ছ হল, তখন সবাই দেখতে পেল যে ইমাম হুসাইন আল ইসলাম কাসেমকে কোলে নিয়ে আছেন আর কাসেম তার জীবনের শেষ মুহূর্তগুলো অতিক্রম করছিলেন এবং যন্ত্রণার তীব্রতার কারণে মাটিতে পা আছড়াচ্ছিলেন। এ সময় শোনা গেল ইমাম হুসাইন আল ইসলাম বলছেন, আল্লাহর শপথ, এটা তোমার চাচার জন্য কতই না কষ্টকর যে তুমি তাকে ডাকলে কিন্তু তার জবাব তোমার কোনো কাজে এলো না।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, জালিম ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইমাম হুসাইন আলাইহিসসালাম, তাঁর পরিবার ও সঙ্গীরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে কোনো শাসক ইসলামের নীতিমালা থেকে দূরে সরে গেলে কিংবা অন্যায়ভাবে ক্ষমতা দখল করলে তার বিরুদ্ধে নিজের সাধ্য অনুযায়ী সংগ্রাম করতে হবে। ইমাম হুসাইন তাঁর নিজের পরিবার পরিজনের এবং সঙ্গী সাথীদের জীবন উৎসর্গ করে ইসলামকে যেভাবে রক্ষা করে গেছেন, বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানকে সে দৃষ্টান্ত অনুসরণ করতে হবে। তাহলে ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তার সঙ্গী সাথীদের আত্মত্যাগ সার্থক হবে।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ইরানের নাসিম রহমাত শিল্পগোষ্ঠীর শিশু শিল্পীদের কণ্ঠে একটি গান। এটি উৎসর্গ করা হয়েছে শহীদদের নেতা ইমাম হুসাইন আলাইহিসসালামকে।
বন্ধুরে, গানটি শুনলে তো কারবালা বিপ্লবের মাসে আমাদেরকে শপথ নিতে হবে অত্যাচারী দুর্নীতিবাজ শাসকদের বিরুদ্ধে আমরা সাধ্য অনুযায়ী সংগ্রাম করব এবং ইসলামের সত্যিকার আদর্শ মানুষের মধ্যে তুলে ধরতে আমরা কখনোই পিছপা হব না। মহান আল্লাহ আমাদেরকে এ শপথ মেনে চলার তৌফিক দিন। এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, আজ ১১ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বিস্তারিত ব্যাখ্যা দিতে জ্বালানি বিভাগকে মন্ত্রিসভার নির্দেশ। দৈনিক প্রথম আলো, ডলারের বিপরীতে টাকার আরও দরপতন, বাড়ছে সংকট। দৈনিক কালের কণ্ঠ, করোনার টিকা পেল 5-11 বছর বয়সী শিশুরা। দৈনিক ইত্তেফাক, গণতন্ত্র মঞ্চের সমাবেশে বক্তারা, বিভাজন নয়, ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন। দৈনিক মানব জমিন। ভারতের শিরোনাম, আইন আইনের পথে চলুক, সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে দল। অনুব্রত প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূলের। দৈনিক সংবাদ প্রতিদিন, কয়লা পাচার কাণ্ডে 8 IPS কে দিল্লিতে তলব ইডির। দৈনিক আজকাল। এবার কয়েকটি বিষয়ে বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে 10 বছরের জেল এবং 10 লাখ টাকা জরিমানার বিধান রেখে ওষুধ আইন 2022-এর খসড়াই নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কি বলবেন এ খবর সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। সরকারি ওষুধ চুরি করলে তার জেল জরিমানা কি হবে এবং কি ধরনের শাস্তি হবে এর বিধান রেখে আমাদেরকে ওষুধ নীতি প্রণয়ন করতে হচ্ছে। অর্থাৎ ওষুধ নীতি যেখানে কোন ওষুধ ভালো হবে, কোন ওষুধের ব্যবহারের কি নীতি হবে, সরকারের অবস্থান কি হবে, সরকার কিভাবে সাপোর্ট দেবে, কিভাবে ওষুধ শিল্পকে এগিয়ে নেবে, নানান বিষয় যেখানে টাকার কথা সেখানে অত্যন্ত বিশেষভাবে গুরুত্ব দিতে হচ্ছে যে সরকারি ওষুধ বিক্রি করলে তার শাস্তি বিধান কি হবে, তার দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে ওষুধ নীতি প্রণয়ন করতে হচ্ছে। তো এটি গেল মুদ্রার এক পিঠ। অন্য পিঠ হচ্ছে এই যে ওষুধ যে চুরি হয় তা তো পরিষ্কার, এখন চুরি ঠেকাবে কিভাবে সেটি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। ওষুধ চুরি করলে যে তাদের এই চোরদেরকে জেল জরিমানার ব্যবস্থা করা হবে সে তো ঠিক আছে, কিন্তু তাদেরকে ধরবে কিভাবে? অর্থাৎ এই যে চুরির কাজটা হয় এটা তো একটা সিন্ডিকেটের মাধ্যমে হয় এবং এর সাথে জড়িত বিরাট অংশ, সবাই এর সুবিধাভোগী, সবাই এই চুরির অর্থ ভোগ করে। রাষ্ট্রীয় ওষুধ এরা সবাই চুরি করে। এই চুরি করার কাজ ঠেকাবে কিভাবে? অর্থাৎ সবাই তো এখানে চোরের সিন্ডিকেট আছে। সবাই বলতে আমি বোঝাচ্ছি ওষুধ শিল্প এবং ওষুধ ব্যবহারকারী পর্যন্ত, এখানে যত লোক জড়িত এটা মোটামুটি সবাই এই সিন্ডিকেটের ভেতরে রয়েছে। তাহলে চোর ধরার সুযোগটা থাকছে কোথায়? সেক্ষেত্রে চোর ধরার নিশ্চয়তা যদি পাওয়া যেত তাহলে এই শাস্তি এবং এই জরিমানা এটি বেশ কার্যকর হতে পারে।
জনাব সিরাজুল ইসলাম, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল উদ্যোক্তা আমেরিকা, একথা বলেছেন মস্কোয় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। আপনার পর্যবেক্ষণ কি?
জি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় 6 মাস পার করতে চলল। এই যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো এই যুদ্ধ আমেরিকার উদ্যোগে এবং উস্কানিতে শুরু হয়েছে, এই কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত। তিনি মস্কোয় চীনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন। আমি এই বক্তব্যের সঙ্গে কোনোভাবে দ্বিমত পোষণ করতে পারছি না। এই কারণে যে আমেরিকা নেটো জোটকে সম্প্রসারণ করতে করতে একেবারে রাশিয়ার দোরগোড়ায় এনে পৌঁছেছে এবং ইউক্রেন হচ্ছে রাশিয়ার সামনে, রাশিয়ার সীমান্তের একেবারে সর্বশেষ একটি দেশ, তারপরে আর কোনো দেশ নেই। অর্থাৎ ইউক্রেনে নেটো যদি ঘাঁটি গাড়তে পারে, ইউক্রেনকে যদি নেটো জোটের সদস্য বানানো যায়, তাহলে একেবারে রাশিয়ার সাথে সর্বশেষ সীমান্তবর্তী যে দেশ ইউক্রেন তাকে কব্জা করা যায় এবং রাশিয়ার একেবারে ঘরের দরজায় নেটো জোট তাদের সামরিক ঘাঁটি গড়তে পারে। আপনি একটি বিষয় খেয়াল করবেন যে নেটো জোট মানে হচ্ছে প্রকৃতপক্ষে আমেরিকার এক একটা ঘাঁটি। নেটোভুক্ত যত দেশ সেই সব দেশে মূলত আমেরিকা তার সামরিক বাহিনী এবং সামরিক সরঞ্জামাদি মোতায়েন করে রেখেছে। কেন? তার শত্রু দেশ যারা, যে তার কথা শুনবে না, যে তার আওতায় বাইরে চলে যাবে, তাকে শায়েস্তা করার জন্য এই সদস্য দেশের ভূমিকে, সদস্য দেশের সমর্থনকে কাজে লাগাবে। অর্থাৎ নেটোর আড়ালে মূলত আমেরিকার সমস্ত সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। সদস্য দেশ বলতে প্রকৃতপক্ষে অন্য দেশগুলো জাস্ট নামকে বসতে আছে, কিন্তু মূল কার্যক্রম আমেরিকার, তাদের চিন্তা ভাবনা, তাদের প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্তভাবে নেটো জোটের কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করেছিল আমেরিকা। এটি বাধা দেওয়ার কারণে মূলত ইউক্রেনকে দিয়ে নানা কায়দায় উস্কানির সৃষ্টি করে রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করেছে। তবে এখানে যে কথাটি বলতে হবে, রাশিয়াও কমে ছেড়ে দেবে না। রাশিয়াও বিষয়টি বুঝতে পেরেছে এবং রাশিয়া সেইভাবেই পদক্ষেপ নিয়েছে। যুদ্ধের ফলাফল আমাদেরকে অনেক কিছু বলে দেবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার কলকাতার বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকাল লিখেছে, গরু পাচার কাণ্ডে আজই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এর মাঝেই কয়লা পাচার নিয়ে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কয়লা পাচার কাণ্ডে 8 আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, 15 আগস্টের পর তাদের তলব করা হয়েছে। গত কয়েক মাস ধরে একাধিক মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিন কয়েক আগে স্কুল শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি। প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বাড়ি থেকে নগদ প্রায় 50 কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। আজই সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তারপরে 8 আইপিএস অফিসারকে তলব করল ইডি। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, গরু পাচার মামলায় বিপাকে অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকালে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে গত এক মাসের মধ্যে প্রথম সারির দুজন তৃণমূল নেতা গ্রেফতার হলেন। অনুব্রত তৃণমূলের বীরভূম জেলার সভাপতি হওয়ার পাশাপাশি তৃণমূলের জাতীয় কর্মসমিতিতেও রয়েছেন। স্বাভাবিকভাবেই পার্থের পর অনুব্রতর গ্রেফতারিতে কিছুটা অস্বস্তিতে শাসক দল। যদিও এখনই এ নিয়ে কোনো সিদ্ধান্ত বা অবস্থান জানাতে নারাজ তৃণমূল নেতারা। তারা বলছেন তদন্ত চলুক, আইন মেনে সঠিক সময়ে দল সিদ্ধান্ত নেবেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইহুদবাদ ইসরায়েলের বিমানের জন্য আকাশ উন্মুক্ত করে দিতে রাজি হয়নি ওমান। এর মধ্য দিয়ে পরিষ্কার হল যে দেশটি ইহুদবাদ ইসরায়েলের সাথে সৌদি আরবের নীতি অন্ধভাবে অনুসরণ করছে না। ইসরায়েলের গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে গতকাল খবর দিয়েছে যে ওমানের সুলতান ইসরায়েলি বিমানের জন্য তার দেশের আকাশসীমা খুলে দেওয়ার পক্ষে মত দেননি। ওমানের আকাশসীমা ব্যবহার করতে পারলে ইসরায়েলি বিমানের জন্য দূরপ্রাচ্যের দেশগুলোর দূরত্ব অনেক কমে আসবে। চীন বলেছে তাইওয়ানকে ঘিরে তারা বিশাল আকারের যে সামরিক মহড়া শুরু করেছিল তা সফলভাবে শেষ হয়েছে। গতকাল চীনা পিপলস লিবারেশন আর্মি এক বিবৃতিতে কথা বলেছে। চীনা সেনাবাহিনী বলেছে তাইওয়ানের চারপাশে ঘিরে তাদের সফল মহড়া শেষ হয়েছে এবং কার্যকরভাবে যৌথ সামরিক অভিযান চালানোর সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। চীন আরও বলেছে তারা তাইওয়ান প্রণালীতে সামরিক প্রশিক্ষণ অভিযানের প্রস্তুতি গ্রহণ করতে অব্যাহত রাখবে যাতে জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা যায়। ইরানের ইসরায়েলকে নাকে খত দেওয়া হয়েছে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। রাশিয়ার সহযোগিতায় খয়াম স্যাটেলাইটের আরও তিনটি ভার্সন তৈরি করবে ইরান এবং মার্কিন উস্কানির কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে এর প্রধান উদ্যোক্তা ওয়াশিংটন বলেছেন চীনা রাষ্ট্রদূত। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থতা করে কামনায় রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.